আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব শীঘ্রই আমাদের মাঝে ইসলামের প্রথম খলিফা, সর্বপ্রথম মুসলমান হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ওরস মোবারক আমাদের মাঝে উপস্থিত হবে। তো সেই সুবাদে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি ওনার শানে, ওনার স্মরণে, ওনার আলোচনাকে ঘিরে। ইনশাআল্লাহুল করিম ওনাকে নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসুন এর পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ তাআলার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা এই অনুষ্ঠানটি দেখব। যা আজকের অনুষ্ঠানে আলোচনা করা হবে তার উপর আমল করব এবং অপর ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য ফজিলত, আসুন একটি ফজিলত আমি আপনাদের সামনে পেশ করি। আমিরুল মুমিনিন হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, ডালিমের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়ে মিষ্টি। সেই বৃক্ষের কাণ্ড হচ্ছে মুক্তার, ডাল হচ্ছে স্বর্ণের, আর পাতা হচ্ছে জবরজদের। সেই বৃক্ষের ফল কেবল সেই খেতে পারবে যে আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক আমাদের জন্য শুধুমাত্র দরুদে পাক পাঠকারীর জন্য কেমন মহান নিয়ামত রেখেছেন। তাই আমাদের উচিত যে আমরা যদি এই মহান নিয়ামত অর্জন করতে চাই, আমরা যদি এই মহান নিয়ামত পেতে চাই জান্নাতের মধ্যে, ইনশাআল্লাহুল করিম আমরাও সেখানে গিয়ে সেটা পাবো যদি আমরা দুনিয়াতে অধিক হারে দরুদ পড়ি। আল্লাহ করিম আমাদের সবাইকে দরুদে পাক অধিকারে পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহুল করিম আমরা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা করব, ওনার শান মান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল করিম। আমাদের সাথে যেহেতু নাতখা ইসলামী ভাই আছেন, একটি কালাম শামিল করে এরপর ইনশাআল্লাহুল করিম আজকের আলোচনার দিকে আমরা অগ্রসর হব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশরাফী ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে আফজালুল আমালি আন্নিয়াতুস সাদাকা, অর্থাৎ সর্বোত্তম আমল হলো সত্য সঠিক নিয়ত। তো আমরা ইনশাআল্লাহ নিয়ত করে নিই যে আল্লাহ সুবহান তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল শ্রবণ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা সল্লে আলা করিমিনা সল্লে আলা মুহাম্মাদিন গলিও মে ঘুম ঘুম কে খাকে মদিনা চো চোম কে আঁখো رسول صلی علی محمد یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ تمہیں خدا پیو حبیب تمہیں سرشتیر شیرا تمہیں پیو خدا حبیب تمہیں سرشتیر شیرا تمہار تورے سری جو نسمن جو مل گو رسول اللہ یا حبیب اللہ تمہار ہاتھ اشارہ چد ہوئے دیکھو تو تمہار ہاتھ اشارہ چد ہوئے دیکھو تو تمہار شان بیکو تورو لوتا او بونو تو تمہار شان بیکو تورو لوتا او بونو تو تمہارا گل ہاں تمہارا گل ہوتے بوہے پانی رو فوارا تمہار تورے سری جو نسمن جو مل گو یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ دیکھلے جیبن ہوبے آمار بیکار دیکھیتے نویون جوگل تیشی تو جے آمار دیکھیتے نویون جوگل تیشی تو جے آمار او گو مر نورانی نبی دیکھاؤ نا چہرا تمہار تورے سری جو نسمن جو مل گو تارا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ ایمون نور پروتی بھی تمہیں جار نائی کونو دعا ایمون نور پروتی بھی تمہیں جار نائی کونو دعا کاٹا بھی فول تمہیں جوگت جورے جر چوا کاٹا بھی پھول تمہیں جوگت جورے جر چوا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ جی ہو জমিন গ্রহ তারা ইয়া রাসূলুল্লাহ ইয়া
মাশাআল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, আমাদের সাথে নাসির ভাইও সামিল হয়েছেন মাশাআল্লাহ। নাসির ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব, তিনি মহান সাহাবি, মহান খলিফা, সর্বপ্রথম মুসলমান পুরুষদের দিক থেকে। তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আলোচনা করা সৌভাগ্যের বিষয়, যার জিকির করা, যার তাজকেরা করা, এটা বড়ই নিয়ামতের বিষয় যে আমরা ওনাকে নিয়ে আলোচনা করছি। তো আসুন আমরা সর্বপ্রথম সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচয়, পরিচিতি জেনে নিই আমাদের ইকরাম ভাইয়ের কাছ থেকে।
জি স্যার। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حضرت سيدنا صدیق اکبر رضی اللہ تعالی عنہ اسلام গ্রহণের পূর্বে তার নাম আব্দুল কাবা রাখা হয়েছিল।
আব্দুল
কাবা,
কাবা।
তো ইসলাম গ্রহণের পর তার নাম পরিবর্তন করে শুধু আব্দুল্লাহ রাখেন,
জি,
কারো কারো মতে। এবং তার উপনাম হচ্ছে আবু বকর, এবং তার অন্যতম উপাধি হচ্ছে সিদ্দিকে আকবর। এবং তার অসংখ্য উপাধি রয়েছে, তার নাম আবু বকর এই জন্যই রাখা হয়েছে যে বকরের একত্ব হচ্ছে যে নবীন উট, যেহেতু তিনি খুব উট বেশি অনেক পছন্দ করতেন, এই জন্য তাকে আবু বকর বলে ডাকা হতো। অন্য রওয়ায়েতের মধ্যে রয়েছে যে আবু বকরকে বকর এই জন্যই বলা হয় যেহেতু তার সূচনা হয়েছে, তার মাধ্যমে ইসলামের আবার পরিপূর্ণতা লাভ করেছিল, সেজন্য তাকে বকর বলা হয়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য উপাধির মধ্যে তার একটা উপাধি হচ্ছে আতবা। তো অধিক খোদাভীরু ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেন আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, তা জাহান্নাম থেকে অনেক দূরে রাখা হবে অধিকতর খোদাভীরু ব্যক্তিকে। তাহলে এ থেকে বোঝা যায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলাহু অনেক বেশি খোদাভীরু ছিলেন,
জি,
এজন্য তার একটি নাম হচ্ছে, উপাধি হচ্ছে আতকা। এবং অপর রওয়ায়েতের মধ্যে রয়েছে যে তার অপর নাম হচ্ছে সিদ্দিক, উপাধি সিদ্দিক। আল্লাহ পাক পবিত্র কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদদাকা বিহি, এবং তিনি যিনি এই সত্য নিয়ে তুষ্টি পেয়েছেন,
জি,
এবং ওই সত্তা যিনি তাকে সত্য বলে মেনে নিয়েছেন। তফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছে যে জাআ বিসসিদকি দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওয়াসাদ্দাকা বিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা একজন খালেকের পক্ষ থেকে একজন মনোনীত, আর একজন খালেক এবং তার সর্বশ্রেষ্ঠ নবীর পক্ষ থেকে
মনোনীত। সুবহানাল্লাহ।
এজন্য এখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্য এদিক দিয়ে তার উপাধি সিদ্দিক। অপরাধের মধ্যে রয়েছে তার আর উপাধি হচ্ছে আতিক। আতিক এজন্য প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ানের সাথে বসেছিলেন, সেখানে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, মান আরাদা আই ইয়াংদুরা ইলাল আতিক মিনান নার, কেউ যদি জাহান্নাম থেকে কোনো মুক্ত ব্যক্তিকে দেখতে চায়, ফাল ইয়াংদুর, সে যেন দেখে, ইলা আবি বকরিন, সে যেন আবু বকরকে দেখে। তাহলে এ থেকে বোঝা যায় সিদ্দিক আকবরের শান কেমন, আর যার পক্ষে, সিদ্দিক আকবরের পক্ষে যিনি এত সুন্দর মাদানী সুপারিশ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন জান্নাতের, তার মর্যাদা
শান কেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবি যিনি নিজেও সাহাবি, তার সন্তানও সাহাবি, তার নাতিও সাহাবি, তার ভাইও সাহাবি। তাহলে দেখুন, একই সাথে সবাই সাহাবি। তারপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যারা এসেছেন খিলাফতের দায়িত্বে, এদেরকে সবাইকে বলা হয়েছে আমিরুল মুমিনিন। কিন্তু সিদ্দিক আকবরকে বলা হয়েছে খলিফাতুর রসুল। অন্য কোনো সাহাবি কিন্তু খলিফাতুর রসুল হিসেবে আখ্যায়িত করা হয় নাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় নাই, ওসমান বিন নূরাইনকেও বলা হয় নাই, এবং মাওলা শেরহুত আরিক মাতাবাতুলকির, এদেরকে কাউকে বলা হয় না, সবাইকে বলেছেন আমিরুল মুমিনিন, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে খলিফাতুর রাসূল। খলিফাতুর রাসূলই একজন,
সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে ওনার শান ও মান আমরা কি বয়ান করব, যার শান ও মান বয়ান করেছেন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাসির ভাই কি বলবেন?
আসলে আজকে এমন একটা মহান সত্তার আলোচনা আমরা শোনার জন্য করার জন্য এসেছি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই সময়কার সঙ্গী। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়াতের ডাকের কেউ সাড়াদানকারী ছিল না, তখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আমার নবীর ডাকে সাড়াদানকারী ছিলেন। প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারীর মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে গণ্য করা হয়েছে। তো আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান আমরা যতই বয়ান করি, তো দুনিয়ার সকল গাছকে যদি কলম বানানো হয় আর সমস্ত সমুদ্রকে যদি এর কালি বানানো হয়, শুধুমাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান লেখার যদি হয়, এনার শান লেখা শেষ হবে না। এই জন্য শেষ হবে না যিনি আমার নবীর সাথে এমন একটা প্রহর কেটেছেন যে আমার নবীর সাথে এমন মুবারক সময়ের মধ্যে আমার নবীর জন্য খিদমতের মৌকা মিলেছে, খিদমত সৌভাগ্য অর্জন হয়েছে, যেটা দুনিয়ার সৃষ্টি জগতের কারো মিলেনি। তো আসলে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ইসলামের প্রথম খলিফা হিসেবে মনোনীত রয়েছেন, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে মুবারাকার মধ্যে বেশ কয়েকবার আমার নবী অনুমতি সাপেক্ষে ইমামতির মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছেন যে আমার নবীর পরে যদি খলিফাতুর রাসূল হতে হয় এটার যোগ্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের প্রথম মুসলমান সিদ্দিক আকবর ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্যে নাকি দাওয়াত প্রদানকারী উম্মতের মধ্যে, যার নাম হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ,
তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারবার কাকুতি মিনতি করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন আমি যেন মক্কার কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারি। তো ইসলামের মধ্যে প্রথম মুসলমান, প্রথম আলহামদুলিল্লাহ ইসলামের জন্য প্রকাশ্য নেকির দাওয়াত প্রদান করে, আমরা যেটা বলি প্রকাশ্যে অর্থাৎ লোক জনসম্মুখে প্রথম নেকির দাওয়াত প্রদানকারী, অর্থাৎ সবার সামনে গিয়ে উঁচু আওয়াজে ইসলামের দাওয়াতকে লিল্লাহিয়াত এলাই কালিমাতুল হককে বুলুন করার জন্য যিনি সর্বপ্রথম বয়ান করেছিলেন ইসলামের প্রথম মুবাল্লিক, আমরা বলি না মুবাল্লিকে দাওয়াত ইসলামী, ইসলামের প্রথম মুবাল্লিক ছিলেন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু
তাআলা।
তিনি মক্কা শরীফের সামনে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বারবার কাকুতি মিনতি করেছে, আরজ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন আমি যেন মক্কার কাফিরদেরকে আমি যেন প্রকাশ্যে আমি দাওয়াত দিতে পারি। তো আমার নবী পাক তো জানেন কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, তো আমার নবী প্রথমে অনুমতি দেননি। অনেক বেশি কাকুতি মিনতির কারণে শেষ পর্যন্ত যখন অনুমতি দেওয়া হলো, তিনি যখন নেকির দাওয়াত দিতে যখন গেলেন, তখন ইনি তো আল্লাহ রাসূলের কালামকে প্রকাশ করে দিয়েছেন, কিন্তু এরপর ইনার উপরে এমন যে ঝড় তুফান শুরু হলো না, এমন বড় বড় ঝড় তুফান হলো, কাফেররা তো যাকে পুরা মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যবসায়িক হিসেবে মানুষ চিনত, যার মানে প্রসিদ্ধিতি মক্কার বাইরে পর্যন্ত ছড়ে গিয়েছিল, অর্থাৎ ভালো বিজনেসম্যান হিসেবে একটা সম্ভ্রান্ত পরিবারের একজন প্রতীক হিসেবে একজন ব্যক্তিত্ব হিসেবে স্ট্যাটাস পুরো দুনিয়ার মধ্যে অর্থাৎ মক্কা শরীফের আনাচে কানাচে পৌঁছে গিয়েছিল, কিন্তু আজকে শুধুমাত্র শত্রুর কারণ হয়ে গিয়েছিল নবীর মহাব্বতের কারণে। যখন নবীর মহাব্বত চলে এসেছে, নবীর ভালোবাসায় যখন কলমাকে গ্রহণ করেছে, এরপর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সবাই ক্ষিপ্ত হয়ে সবাই ইনাকে এমন জুলুম করলো না, কিতাবের মধ্যে পাওয়া যায় ইনাকে এমন অত্যাচার করলো ওই জায়গার মধ্যে যেখানের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত এবং রিসালাতের সাক্ষ্য দিয়ে আল্লাহ পাকের নেকির দাওয়াত আল্লাহ পাকের পক্ষ থেকে নেকির দাওয়াত দিলেন, তো ওই মক্কা শরীফের সেহরের মধ্যে ইনাকে এমন আঘাত করা হলো মানে পুরো শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে গেল এবং বেহেশ হয়ে গেল। ওই অবস্থায় যখন ইনাকে এটার ঘটনাটা আরো লম্বা, ইনাকে যখন ঘরে আনা হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার বোন হযরত উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আসলেন জিজ্ঞেস করলেন, তো শেষ পর্যন্ত যখন ইনাকে হুশ আসার পর জিজ্ঞেস করা হলো, তো হুশ যখন আসলে কেমন আছো, ইনি প্রথমে হুশ আসার সাথে সাথে জিজ্ঞেস করলেন আমার নবী কেমন আছে, ইনি প্রথম মানে বেহুশ অবস্থা ছিলেন, ইনি এটা বেহুশ থেকে উঠার সাথে সাথে এটা চিন্তা করতেছেন আমার উপর যদি এমন অত্যাচার হয়ে থাকে আমার নবীর উপর কেমন অত্যাচার হতে পারে? আমার নবীকে কোনো আঘাত করেছি কিনা আমাকে জানাও আমার নবীর। উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মের কথা গোপন রেখে ছিলেন, প্রকাশ করেনি, আমি কি জানি। শেষ পর্যন্ত বিভিন্ন ভাবে ইনার খাবার খাচ্ছে না, আমার নবীর খবর না দিলে আমি খাবার খাবো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মা তো পেরেশান, আমার ছেলে তো আঘাত পর্ব অবস্থায় খাবারটা খেয়ে নাও, না খাবার খাবো না। ইয়া মিজান আমি খাবার খাবো না, আমার নবীর খবর না জানলে ততক্ষণ পর্যন্ত খাবার খাবো। সিদ্দিক আকবর, সিদ্দিক কাকে বলে। এরপর যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে যখন আমার সিদ্দিককে নিয়ে যাওয়া হলো, তো আমার নবীকে যখন সুস্থ অবস্থায় দেখলেন, তো আমার নবীকে জড়িয়ে ধরে অন্যায় করলেন। এরপর এনার অন্তর শান্ত হলো। তো এটাকে বলা হয় সিদ্দিক, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান কসম আমরা বয়ান করার যোগ্য নই।
বেশক
যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নেকির দাওয়াতে, কিসে? ইনার ইনফ্রাদি কোশিশ, ইনার বলাতে, ইনার নেকির দাওয়াতে ইসলামের শ্রেষ্ঠ দশজন সাহাবায়ে কেরাম, যাদেরকে আশায় মুবাশশারা এক বৈঠকের মধ্যে আমার নবীর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সিদ্দিক তুমি জান্নাতি, ফারুক তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, এভাবে দশজনকে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, জান্নাতের টিকিট বণ্টন করা হয়েছে, এই দশজনের মধ্যে পাঁচজনকে আমার সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে,
মুসলমান করিয়েছে,
মুসলমান মানিয়েছেন, অর্থাৎ আগে অন্য ধর্মাবলম্বী থেকে মুসলমান, অর্থাৎ কর্ম। আলহামদুলিল্লাহ, যার নেকির দাওয়াতে পাঁচজন আসলে মুবাশশারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর যার মালের বিষয়ে আমার নবী কত সুন্দর বলেছেন।
হ্যাঁ হ্যাঁ, শুনবো তাও ইনশাআল্লাহ করিম। ইকরাম ভাই, এখানে একটা প্রশ্ন উঠেই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত তো আমরাও করি বা আমরা দাবি করি আর কি, মহব্বত তো হাকিকাতের মহব্বত তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ইসলামের খলিফারা করেছেন, সাহাবিরা করেছেন, তাবেঈ তাবে তাবেঈনরা করেছেন, কিন্তু আসল প্রকাশ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দেখিয়েছেন, যার ঘটনা আমার নাসির ভাই পেশ করেছেন। কি বলবেন যে মহব্বত কেমন হওয়া চাই?
মাশাআল্লাহ, সিদ্দিক আকবর সম্পর্কে নাসিব অনেক সুন্দর বলেছেন। আসলে কেমন হওয়া চাই এটা সিদ্দিক আকবরের জীবনে অনুসরণ করলেই তো পাওয়া যাবে।
জি,
আশিক আকবর, আমার আমাদের সন্ন্যত নাম দিয়েছেন না কিতাবের, আশিক আকবর। এই আশিক আকবরের কিতাবটা পড়লেই বোঝা যাবে, চেনা যাবে আশিক কাকে বলে।
জি,
যে সিদ্দিক আকবরের তিনটা জিনিস পছন্দের মধ্যে প্রথম নাম্বার ছিল আমার নবীর চেহারা ওয়ার্ক দেখা, ওই নবীর চেহারা ওয়ার্ক জিয়ারত করা।
আল্লাহু আকবার।
এখন আমাদের তো অনেক বৃত্তশালীরা রয়েছে যে মদিনায় তো এবার যাওয়ার সময় নেই, মাকশরে যাওয়ার সময় নেই, কিন্তু সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য এটা যে প্রিয় নবীর চেহারা বারক দেখা, চেহারায় এবার দুহাকে দেখা, এটার জন্য ব্যাকুল। আসলে এখানে একটা জিনিস হচ্ছে, মুর্শিদ বল না মুর্শিদ, পথপ্রদর্শক, পথপ্রদর্শক উদ্দেশ্য ঠিক হয় তাহলে যাকে দেখাচ্ছেন না তিনি গন্তব্যে পৌঁছবে, আর যদি পথপ্রদর্শক যদি ওই কোয়ালিটি যদি না হয় না তাহলে তাকেও ডুবাবে, নিজেও ডুববে, তাকেও ডুবাবে।
জি,
আল্লামা আক্কাদি সানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহ তাআলা একটা কিতাব রয়েছে, তার নাম হচ্ছে ইরশাদুত তালিবি, একটা ফার্সি কিতাব। এটার মধ্যে একটা ঘটনা এভাবে বর্ণনা করা হচ্ছে যে মৌলা শের হুদ আলী কমাত আল্লাহ করিমের সাথে হজরত জিব্রাইল আলহি ইসলামের সাক্ষাৎ হয়। জিব্রাইল আলহি ইসলাম পৃথিবীর মধ্যে অনেক সাহাবির আকৃতি ধারণ করে এসেছেন।
জি,
বিশেষ করে একজন সাহাবির আকৃতি বিশেষ ধারণ সেটা হচ্ছে দেহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আকৃতি ধারণ করে তিনি অনেকবার পৃথিবীতে এসেছেন। তো যখন সাক্ষাৎ হয় মাকাসের মধ্যে, তখন মৌলা শেরহুদ আলী মুজাহুল করিম, তো তিনি তো জানেন, কারণ তিনি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, যার সম্পর্কে আমার নবী বলেছেন যে আমি হচ্ছে ইলমের শহর আর দরজা হচ্ছে মৌলা শেরহুদ
আলী।
তো সেই শেরহুদ আলী কামাতাল মুজাহুল করিম তিনি বললেন যে জিব্রাইল তোমার মুর্শিদকে, আমার কি কোনো মুর্শিদ আছে? তখন মৌলা শের সুদার আলীর প্রশ্নে জিব্রাইল আলহি ইসলাম বললে যে আলী আমার একজন মুর্শিদ আছে, পথ প্রদর্শক, হজ করার জন্য গেলে তখন একজন মুর্শিদদের সাথে পথ দেখানোর জন্য, মিনা কোন দিকে, মুস্তালিফা কোন দিকে, আরফা কোন দিকে, এগুলোর জন্য এটা হচ্ছে মুর্শিদ পথ দেখানো, কিন্তু এই পথ অন্য পথ যেখানে আছে বিপদ, সেজন্য পরামর্শ দাতা যদি সুপথ দেখায় তাহলে পথ পাবে। তো বলে যে আমার একজন পথ প্রদর্শক আছে, মুর্শিদ আছে, বলছে কে? যে নাম হচ্ছে সিদ্দিক আকবর
রাদিয়াল্লাহু
আনহু। এখন প্রশ্ন, সিদ্দিক আকবর কেন, এটা কোথায় হয়েছে, কীভাবে হয়েছে?
জি,
যে যখন রুহের জগতের মধ্যে যখন আল্লাহ পাক যখন ঘোষণা দিচ্ছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করার জন্য চাচ্ছি। ফেরেশতাদের কাছে একটা মশওয়ারা নিচ্ছে রুহের জগতের মধ্যে। তখন ফেরেশতারা সবাই এখানে বলতে লাগলো, বাউলু আতা জালু ফিহা মাইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তখন বলতে লাগলো যে ভাই বার ইলাহি, আমরা তো আপনার গুণ
ইবাদত
করছি, আমরা প্রশংসা করছি, আবার এদেরকে কেন? কারণ এরা এখানে পৃথিবীতে গিয়ে ফিতনা ফিসাদ করবে, রক্তপাত ঘটাবে, হ্যাঁ আমরা তো আছি। তো ওই সময় ফেরেশতারা যখন প্রশ্নটা যখন করতে যাচ্ছিলো, তখন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহু হযরত জিব্রাইল আলাইহিস সালামকে ধরে ফেললেন, বলছে আপনি যাইয়েন না, এরা সবাই বলুক আপনাদের সাথে মিলবেন না। কেন? আপনি বেটু বেটু দিয়েন না, যদি বেটু না দেন আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন।
আল্লাহু আকবার।
আল্লাহ বলছে আমি সেই দিন সিদ্দিক আকবরের কথা, আমি সেই দিন বেটু দিই নাই, আমি দূরে ছিলাম, আর আল্লাহ পাক সেজন্য আমাকে সাইয়্যিদুল মালায়েকা বানিয়েছেন, ফেরেশতাদের সর্দার বানিয়েছেন। সেদিন থেকে আমি সিদ্দিক আকবরকে আমার মুর্শিদ মানি।
আল্লাহু কবীর।
তুমি যদি ওদিন আমাকে দিদি ধরা না দিত, প্রতিবন্ধক সৃষ্টি না করত, তুমি যদি না বলতেন, তাহলে আমিও বেটে দিতাম, আমার আজকে মর্যাদা অর্জন হতো না। যেন আমার তাহলে দেখুন সিদ্দিক আকবরের শান কেমন, সিদ্দিক আকবরের সিদ্দিক আকবরের মুর্শিদ জিব্রাইলের। কাজী সানাউল্লাহ পানি মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইশাদুত তালিবিন মধ্যে ফারসির মধ্যে খুব সুন্দর লিখেছেন এটা ঘটনাটা,
কিতাবের মধ্যে বলেছেন যে সরকার সরকার আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কোনো প্রিয় মুর্শিদ ছিল না।
জি।
আর আমার সিদ্দিক আকবরের মতো শ্রেষ্ঠ কোনো মুরিদ ছিল না।
জি। আমার নবীর মতো কোনো শ্রেষ্ঠ কোনো পীর নেই, আর সিদ্দিক আকবরের মতো শ্রেষ্ঠ কোনো মুরিদ
নেই। জি।
এজন্য তো সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল।
জি।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত এটা বলে শেষ করা যাবে না,
উম্মতের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে।
এজন্যই তো হাদিসের মধ্যে উম্মতের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে যে সিদ্দিক আকবর মহাব্বত করা এবং তার শুকর কৃতজ্ঞতা জ্ঞাপন করা, তাকে স্মরণ করা, এটা উম্মতের উপর ওয়াজিব।
কতই না সুন্দর ঘটনা আমরা শুনলাম আমার ইকরাম ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পীর হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আর কতই না সুন্দরভাবে উনি উপস্থাপন করলেন। আর এ থেকে এটা বোঝা গেল যে পীর সহি হয় তাহলে আপনাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়ে দেবে, পীর যদি সহি না হয় তাহলে আপনার আখিরাতকে তো ডুবাবে ডুবাবে, সেই নিজেরটাও বরবাদ করে দিবে। তো এই জন্য কথা যেখান থেকে উঠেছিল, মহব্বত কীভাবে হবে, মহব্বত কেমন হওয়া উচিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত কেমন করা উচিত, যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যার খোয়াইশ ছিল, ইচ্ছা ছিল, আরজি ছিল, আরজু ছিল, আকাঙ্ক্ষা ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতে থাকা। আমাদের কি সেই খোয়াইশ আছে? আমাদের কি সে ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে? যেটা ইকরাম ভাই বলেছিল যে অনেকের সামর্থ্য আছে প্রিয় নবীর দরবারে যাওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যায় না। আর অনেক আশিক আছে যারা যেতে চায় কিন্তু পারছে না, অর্থের কারণে বা আসবাব নেই কোনো যাওয়ার রাস্তা। তো আশিকের জন্য তো যদি তারা যদি ব্যাকুলতা সঠিক হয় তাহলে রাস্তা অটোমেটিক খুলে যাবে। তো মহব্বত এমন হওয়া চাই যে আপনার যতই প্রতিবন্ধকতা থাকুক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কবুল করে নেবেন। তো এই জন্য মহব্বত সাচ্চা হওয়া চাই। মহব্বত যদি সাচ্চা না হয় তাহলে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করতে পারবো না। আল্লাহ করিম আমাদের সবাইকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সদকা নসিব করুক।
আমিন।
ওনার সদকায় আমাদের সবাইকে প্রিয় নবীর মকবুল উম্মত হিসেবে কবুল করে নিক। তো দর্শক, আমরা অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি উজ্জ্বল নক্ষত্র ইনশাআল্লাহুল করিম। আলোচনা হবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান ও মান। নাসির ভাই বলেছেন যে যতই বলবো শেষ হবে না, যতই বলবো শেষ হবে না। আল্লাহ করিম আমাদের সবাইকে ওনার শান ও মান বেশি বেশি আলোচনা করার তৌফিক দান করুক। কালাম নিব একটি, এরপর ইনশাআল্লাহুল করিম আবারও আমরা আলোচনার দিকে যাব। জি হুজুর।
শান বয়া প্রিয় আবু বকর কিবা বেকরব তোমার শান বয়া তোমার মর্যাদা কত সু মহান জানে খুদা মহান নবী রাসূল গণের তুমি গুলশান বয়ান যিনি সবার ইমানের জান করেছে তোমার শান বয়ান খোদা
আসলেই সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু শানমান বড়ই উঁচু, বড়ই উঁচু। আল্লাহ করিম আমাদের সবাইকে সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর দয়ার নজর দ্বারা ধন্য করুক। দর্শক দেখছেন অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, আমরা সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর শানমান নিয়ে আলোচনা করছি। নাসির ভাই কোন দিকে যাবেন?
আলহামদুলিল্লাহ, আমার সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে যে বিষয়টা রয়েছে যে ইসলামের মধ্যে প্রথম
মুসলমান,
মুসলমান আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে প্রথম মুসলমানের ক্ষেত্রে অনেক একটা আমার ইমাম আইজম রদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর একটা স্তর করে দিয়েছেন। সর্বপ্রথম মুসলমানের মধ্যে প্রথম যেটা আমাদের সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু ইনি, ইনাকে বয়ান করা হয়েছে। আর আজাদ পুরুষের মধ্যে এবং বালিকের মধ্যে সর্বপ্রথম হযরত সাইয়েদুনা সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু আনহু, এরপরে বাচ্চাদের মধ্যে মানে অর্থাৎ অল্প বয়সে
জি
প্রথম মুসলমানকারী হযরত সাইয়েদুনা মাওলানা আলী রাদিয়াল্লাহু
আনহু, শেরে খোদা।
তারপর ইসলামী আপনার মহিলাদের মধ্যে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
আনহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এইভাবে আসলে মানে ইসলামের প্রথম ক্ষেত্রে যে যে অবস্থানটা তারা অর্জন করে নিয়েছেন, এটা আসলে আমরা দুনিয়াবি ক্ষেত্রে অনেক সময় প্রথম স্থান অধিকার করলে অনেক সময় বড় একটা সারপ্রাইজ দেওয়া হয়, সবচেয়ে বড় বিষয়। তো যখন সাহা অর্থাৎ সঙ্গ দেওয়ার কেউ থাকে না ওই সময়ের মধ্যে, যদি কেউ সঙ্গ দেয় ওই সময়ের মধ্যে ওই জিনিসটাকে যদি
গ্রহণ করে,
গ্রহণ করে পেয়ার উঠে দেয় ওটাকে, যদি
খুশি কেমন লাগে,
তো আসলে এই বিষয়টা হচ্ছে তার জন্য সারপ্রাইজটা বড় হওয়া।
জি জি, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে যারা সর্বপ্রথম কবুল করেছে,
এটা এটার সারপ্রাইজটা কিন্তু এটার ইরশাদটা শুনলে কিন্তু মানে কেমন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে মোবারকা হচ্ছে আমি সবার ঋণ পরিশোধ করে দিয়েছি, কিন্তু আমার সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঋণ আমি দুনিয়াতে পরিশোধ করিনি, কিয়ামতের দিন আমার রব তাআলা থেকে আমি নিয়ে আমার হাতে তাকে পরিশোধ করবো। সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলার উপর আমার নবী এমন খুশি, তো এর ধারে কাছে কেউ মানে এটা প্রশ্ন করা যায় না, এটা মানে চিন্তা করা যায় না, আমার সিদ্দিকী আকবরের মকামের কাছে মানে কাছে নিকটবর্তী কেউ যদি যেতে পারে। এটা একটা এরকম ঘটনার মাধ্যমে আমরা শুনতে পারি। একদিন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাহারও যারা আছে, যারা বেসাহারা, যাদের ব্যথিত মন, তাদের অন্তরকে প্রশান্তিকারী হচ্ছে আমার নবী।
জি,
তো একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের তারকা দেখে মানে অনেক মানে খুশি মনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের মধ্যে এতগুলো তারকা রয়েছে, এগুলোর সমপরিমাণ আমলনামা কার হতে পারে? তা আচ্ছা, নিয়ত ছিল এটা যে আমার আব্বুজানের মানে একটা নাম আসবে
যাতে আসে।
তা আসলে তো আমার সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলার মকাম, তো আমার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন আমার নবীর দরবারে কেমন। তো এটা একটা নিজের বাবার প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ ছিল যে ইয়া রাসূলুল্লাহ, এত বেশি তারকার রাজ্যে সমপরিমাণ আমল কার হতে পারে? তো আমার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, এত বড় আমল, এত বেশি আমল যে তারকাগুলো আমরা গণনা করতে পারি না, এত বড় বড় আমল, বড় বড় তারকা রাজ্যের সমপরিমাণ আমল নামা বেশি কার হতে পারে? আল্লাহ পাকের প্রিয় মাহবুব গায়েবের সংবাদদাতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারাংশ কিছুটা এরকম যে এই আকাশের তারকা রাজি সমপরিমাণ আমল নামা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার। তো এটা শুনে নিয়ত ছিল তো আব্বুর একটা বাবা জানে, হঠাৎ সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলার একটা সম্মান আসবে, একটা নাম আসবে। মায়েশা সিদ্দিকা আবিদা জাহিদা তৈবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যথিত হয়ে গেলেন। তো আমার প্রিয় নবী হচ্ছে গমজাদো কো রাজা মুজদা দিজে কেহে বেকাসুকা সাহারা হামার
মারা নাবি।
তো আমার পিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে হেসে নাকি সুসংবাদ দিতে গিয়ে কিছুটা এরকম ইরশাদ করেছেন, যার সারাংশ কিছুটা এরকম, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তারকারাজি সমপরিমাণ বিশাল আকারে তারকা, এত বিশাল পরিধি তারকারাজি সমপরিমাণ, বিশাল সংখ্যক এত সংখ্যক তারকারাজি সমপরিমাণ আমল নামা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বটে, কিন্তু তোমার আব্বু জান আমার সঙ্গী সানিয়াস নাইনি ইজ হুমা ফিল গার। আল্লাহ আল্লাহ, রব তাআলা যে ঘটনাকে কেন্দ্র করে কোরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, ভয় করিয়ে না, আমাদের সাথে আমার রব রয়েছে। সিদ্দিকী আকবরের ভয় দেখছেন, ইনার নিজের জানের ভয় নয়, ইয়া রাসূলুল্লাহ আমার জানের ভয় নাই, গারের মধ্যে আগে প্রথম নিজে প্রকাশ করছেন যে গারের মধ্যে, যে গুহার মধ্যে এমন আলহামদুলিল্লাহ, যে গুহার মধ্যে এমন অন্ধকার, যে গুহার মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনি যাইয়েন না, আগে আমি যাই, যদি কোনো সাপ থাকে আমাকে ধ্বংস করবে, কোনো বিচ্ছু থাকলে যেন আমাকে ধ্বংসন করে, আপনারা যদি ক্ষতি করতে না পারে, প্রবেশ করে সব যে গর্ত আছে সবগুলো নিজের কাপড় দিয়ে, নিজের কাপড় দিয়ে ছিঁড়ে ছিঁড়ে গর্ত করার পর একটা গর্ত যেটা ছিল, যেটা পা দিয়ে আটকে দিয়েছিল, আর কাপড় ছিল না, নিজের মধ্যে এমন কাপড় ছিল না যেটা দিয়ে এটা ডেকে দিবে, নিজের পা দিয়ে যখন ডেকে দিল, তো ওই অবস্থা যখন ভয়ভীতির মধ্যে আশঙ্কা ছিলেন, তো আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকী আকবরকে শুনিয়ে দিলেন, লা তাহজান, হে সিদ্দিক তুমি ভয় করিও না, আমাদের সাথে আমাদের রব রয়েছে। তো এভাবে হাদিস পাকের মধ্যে বলা হচ্ছে, আমার সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলাকে যখন ইশারা দিলেন, ওই প্রায় শত শত ফিট উপরের মধ্যে, যেখানে উঠতে প্রায় দুই ঘন্টার কাছাকাছি লাগে, এমন উপরে গাড়ে সৌরের মধ্যে, এত উপরের মধ্যে যখন সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলাকে, ওই যখন কাফেররা আসছে তাদের ভয় করছে সিদ্দিকী আকবর আমার নবীকে যেন ক্ষতি না করে, তখন আমার নবী সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ইশারা দিয়ে বলছে, দেখো পিছনে কী আছে। সিদ্দিকী আকবর ওই গাড়ের মধ্যে দেখছে পিছনের মধ্যে একটা নদী, ওই নদীর মধ্যে পাল তোলা আছে, নৌকা লাগানো আছে, যদি কোনো ক্ষতির সম্ভাবনা আছে ওদিকের মধ্যে চলে যেতে পারবে, ওদিকের মধ্যে মানে পার হয়ে যেতে পারবে। মানে আল্লাহ পাকের কুদরতটা কেমন, ওই শত শত ফিট উপর পাহাড়ের উপর, তো এটা আল্লাহ পাকের কুদরত। তো আমার নবী পাক নাকি দেখিয়ে দিয়েছেন, তো আমার সিদ্দিক তো আমার নবীকে আগে থেকে চিনেন, নবীর ক্ষমতা সম্পর্কে। তো সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার মধ্যে যে কুরবানি দিয়েছেন, ওই গুহাতে ওঠার যে ঘটনা ছিল, কাফেররা এমন বখর ছিল স্মৃতিশক্তি, তারা পায়ের যেটা ছাপ রয়েছে এই পায়ের ছাপ দেখে তারা বুঝে নিতেন এই জায়গা দিয়ে অমুক ব্যক্তি হেঁটে গিয়েছে, তাদের স্মৃতিশক্তি মজবুত ছিল। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ওই ঘর মোবারক থেকে যখন এনে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলে যাচ্ছিলেন হিজরতের মধ্যে, তখন আল্লাহ পাকের প্রিয় মাহবুবকে নিজের কাঁধের মধ্যে নিয়েছেন, যেন সিদ্দিকে আকবরের পাটা নিশান দিদিকে হোক, সমস্যা নাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আকদাস মুবারকা দেখে দেখে যেন কাফেররা যেন ক্ষতি করতে না আসে, নিজের ক্ষতি হোক। কিন্তু কখনো কিভাবে চলছেন, কখনো আমার সিদ্দিকে আকবর পিছনে চলছেন আদব করে, কখনো পাশে চলছেন পাশ থেকে যেন কোনো ক্ষতি না আসে, কখনো আমার নবীর সামনে চলছেন আদব, আদব কিরকম, আমার নবীর সামনে চলছেন এর জন্য ইয়া রাসূলুল্লাহ সামনে থেকে কেউ যদি ক্ষতি করে সিদ্দিকে আগে দুনিয়া থেকে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার নবীর জন্য কোনো ক্ষতি না হয়।
আল্লাহু আকবার,
ঠিক কেমন ইশকের রাসূলুল্লাহ এই সফর ছিল। ওই সফরের মধ্যে যখন উপরে উঠছিলেন তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ মুবারকে নিয়ে উঠছিলেন, অর্থাৎ কাঁধের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এত একটা কুরবানি দিয়ে উঠছিলেন। তো শেষ পর্যন্ত ওই ঘরের মধ্যে তিন দিন থাকা, তিন দিন অবস্থান করা, ওখানের মধ্যে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের জন্য নিজের জান তো কুরবান করে দিয়েছেন। তো আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানের মধ্যে যখন পা মুবারক দিয়ে যখন ওই শেষ গর্তটা ঢেকে দিয়েছিলেন, এমন একটা সাপ ছিল যেটা হাজার বছর পূর্বে অন্য কিতাবের মধ্যে নবীর আলোচনা শুনেছিল, যেটা হযরত সাইয়্যিদুল ইব্রাহিম আলাইহিসসালামের যুগের সাপ ছিল, যে সাপটা ওই নবীর যুগের কিতাবের মধ্য থেকে কোনো আওয়াজ শুনে যে এই গারে সরের মধ্যে আখেরি নবীর জিয়ারত হবে, নবীর দিদারে মুস্তফা করার জন্য চেহারায় ওয়া দুহাকে নবীর জিয়ারত আশিকে রসুল সাপ যেটা ছিল নবীকে দিদার করার জন্য ওই সাপের ওই গর্তের মধ্যে হাজার বছর পর্যন্ত অপকামন ছিল, এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিল হে আল্লাহ আমার হায়াতটাকে বৃদ্ধি করে দাও, আমি যেন আমার নবীর দিদার করতে পারি, আমি যেন আমার নবীর দিদার না করে দুনিয়া থেকে না যাই। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারটা ছিল জীবনের একটা বড় একটা সম্বল। তো ওই সাপ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়ার জন্য আমার আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন হে আল্লাহ আমার হায়াতকে বৃদ্ধি করে দাও যেন আমি না মরি, নবীর দিদার ছাড়া আমি যেন না মরি। তো ওই সাপের দোয়া কবুল করা হলো, ওই সাপকে দীর্ঘায়ু করা হলো, শেষ পর্যন্ত ওই গারের মধ্যে শেষ যে গর্ত ছিল ওই গর্ত দিয়ে ছিল একটা সাপ আশিক, আর এদিকে বসে আছে সিদ্দিকে আকবর, আশিকে আকবর, আশিকে আকবর বলছেন আমার নবীকে ক্ষতি করতে আমি দিব না। যখন তিনি অনুধাবন করলেন এখানে কোনো সাপ আসতে চাচ্ছে, তখন ইনি বুঝিয়ে নিলেন এখানে ক্ষতি করবে, ক্ষতি আমাকে করুক, আমার যান চলে যাক, আমার নবীর যান যেন না যায়। তো পা দিয়ে যখন এটাকে ঢেকে দিলেন, শেষ পর্যন্ত ওই সাপ না পেরে নবীর দিদার এটার বেগুলতা নবীর কুশবে পেয়ে ওই সাপটা বুঝিয়ে নিলে এই ঘরের মধ্যে আমার নবী তো শিবে এনেছেন, নবীর খুশবু পেয়ে গিয়েছে, কারণ নবীর আলোচনা আগে থেকে শুনছিলেন, ওই নবীর খুশবু মুবারক পেয়ে এই সাপটা আর থাকতে পারছেন না, যা ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার সময় ঘনিয়ে এসেছে। তো শেষ পর্যন্ত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেন, এই নিয়তে, ক্ষতির নিয়ত নয়, এই নিয়তে দংশন করলেন যেন নবীর দিদার হয়ে যায়। আল্লাহ আল্লাহ, ওই সাপের ইশকে রসুলটাকে নজিল নবীর দিদার পাওয়ার জন্য দংশন করছেন, শেষ পর্যন্ত ওই দংশনের কারণে নবীর দিদার তো হয়ে গেল বটে, কিন্তু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যথা, যে এই ব্যথার মধ্যে আমার নবীকে ঘুম থেকে ডাকেনি, আমার নবী রানের মধ্যে যখন আমার নবীর সার মুবারক দিয়ে স্যার আকদাস মুবারক দিয়ে যখন আরাম ফরমাচ্ছিলেন আমার নবীকে ডাকেনি, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথিত, শেষ পর্যন্ত ওনার শরীর নীল হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের প্রিয় মাহবুব যখন ঘুম থেকে যখন ওঠার পরে যখন আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, শেষ পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুয়াবে দাহান তুতু মুবারক যখন লাগিয়ে দিলেন, তো এটার উসিলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শিফা দান করলেন এবং এটা সুস্থ। তো এই গারে সোরের মধ্যে যে ঘটনা, নবী হিজরতের রাতের পাঁচ ছয় মাস পূর্বে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে সিদ্দিক প্রস্তুত থাকো,
জি
হিজরতে যেতে হতে পারে, হিজরতে যেতে হবে রব তাআলার হুকুম আসলে, তো এরপর থেকে যখন আমার আকাইলিহিসসালাম সিদ্দিকে আকবর ঘরে রাতে যখন তশরিফ নিলেন, দরজা ধরার সাথে সাথে সিদ্দিকে আকবর দরজা খুলে দিলেন, হে সিদ্দিক তুমি রাতে ঘুমা নয়, ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন যে হে সিদ্দিক হিজরতে যেতে হতে পারে রব তাআলার হুকুম আসলে, ইয়া রাসূলুল্লাহ ওই সিদ্দিক আপনার সিদ্দিক ওই দিন পর থেকে আজ পর্যন্ত বিছানার সাথে পেট লাগায়নি। কেননা নবী যদি আমার ঘরে তোষি বানে, নবী যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এটা আমার জন্য অনেক বড় বেয়াদবি হয়ে যাবে। তো ওই জায়গা থেকে, ওই আদবের জায়গা থেকে সফর, হিজরত, গারে সফরের মধ্যে তিন দিন থাকা, এই সফর আমার রব তাআলার দরবারে খোদার কসম এমন মকবুল হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে ইরশাদ করলেন, হে হে আয়েশা, তুমি কি পেরেশান হচ্ছ, শুনো তোমার বাবার কি ফজিলত। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার ফজিলত হচ্ছে পুরা সমস্ত জাহানের যে তারকারাজি সমপরিমাণ আমল, অনেক বেশি আমল, কিন্তু তোমার আব্বুজানের যে এক রাতের যে আমল, যে আমার জন্য যে কুরবানি দিয়েছিল, ওই এক রাতের আমল পুরা দুনিয়ার কুলকাইনাদের সমস্ত মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, সমস্ত উম্মতের আমল নামা যদি এক পাল্লাতে রাখা হয়, তোমার বাবা জানে
ওই এক রাতের
কুরবানির এক একটা মুহূর্ত এক পাল্লাতে যদি রাখা হয় আমার রব তাআলার কাছে, আমি নবীর কাছে, তোমার বাবা জানে আমার সিদ্দিকের শান বড় হবে। এটা বলার সাথে সাথে খুশি হয়ে গিয়েছে।
আমার নবী জানেন যে ব্যথিত মনকে কিভাবে শান্ত করতে হবে। আল্লাহ একবার। আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিত্বই ছিলেন এমন যার শান ও মান স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আমরা কি বয়ান করব? আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। দর্শক, আপনাদের কিছু কল আছে আমাদের অনুষ্ঠানে, কলগুলো আমাদের অনুষ্ঠানে সামিল করব। জি,
আমি মোহাম্মদ নূর ইসলাম, আমার বাড়ি রংপুর। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, আমরা অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি, বিশেষ করে আজকের অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র। এই অনুষ্ঠানের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক কিছু আলোচনা হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা অনেক কিছু শিখতে পারবো। মাদানী চ্যানেলের কাছে আমার আরজ থাকবে, এভাবে ভালো ভালো অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়ে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহুল করিম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল,
বরিশাল জেলা থেকে বলতেছি, গজল শোনার জন্য প্রিয় মদিনা জুড়ে যাব কেমন করে?
আচ্ছা, ইনশাআল্লাহুল করিম, আমাদের সাথেই থাকুন। নেক্সট কল,
আমার নাম সুমন, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান উজ্জ্বল নক্ষত্র, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। আজকে এই অনুষ্ঠানের মধ্যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা হবে। আমরা এখান থেকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং তিনি কীভাবে ইসলামের খিদমত করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি তার কীরকম মহব্বত ছিল এখান থেকে শিখতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে আমাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান দেওয়ার জন্য, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। নেক্সট কল,
আজকের অনুষ্ঠান লাইভ দেখছি, সুন্দর একটা বিষয় নেওয়া হয়েছে, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিষয় নেওয়া হয়েছে, অনেক সুন্দর লাগতেছে, আমার জন্য সবাই দোয়া করবেন
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নেক্সট কল,
আমার নাম মোহাম্মদ কাসিল আহমদ জাইল, আমি দিনাজপুর থেকে বলছি।
মাশাআল্লাহ।
আমি একটি নাচ শুনতে চাই।
আচ্ছা, একটা নাচ শুনতে চান, কি নাচ বলেননি, নাতখা ভাই আছেন, একটি নাচ শুনাই দেন মদিনাতুল মুনাওয়ারাকে ঘিরে, যেহেতু মদিনার ইয়াদ হচ্ছে।
اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তেবা দূরে যাব কেমন করে, আল্লাহুম্মা সাল্লি ও হে দরবার সোনার মদিনা মনে বেতা বলবো গিয়ে ওহে দরদি তোমা যাব যাব বলে আমি রয়ে গেলাম বা যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও মা জি ভাই একটু দাঁড়া সাথে লয়ে যাওয়া মাই গরিব আমি যাব কিরো প্রিয় নবী রোজায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব শোনার মদিনায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব শোনার মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় প্রিয় মদিনা দূরে যাব কে মন করে তেবা বহু দূরে যাব কে মন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন
মাশাআল্লাহ 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 গুহার ও মাজারের সাথী
ইয়ারে গারে মাজার
হাই হাই তিনি হচ্ছেন সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই শব্দটা কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন
সুবহানাল্লাহ সময় প্রায় শেষের দিকে ইকরাম ভাই কি বলবেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ফজরের নামাজের পর জিজ্ঞাসা করলো যে আজকে কে রোজা রেখেছে ফারুক আজম বললো যে ইয়া রাসূলুল্লাহ মাত্র সকাল তো শুরু হয়েছে আমি রোজার নিয়ত করি নাই কেউ করেন সিদ্দিক আকবর ইয়া রাসূলুল্লাহ আমি সেহরি করেছি রোজা রাখার নিয়ত করেছি আচ্ছা ঠিক আছে যে আজকে কে দান করেছে ইয়া রাসূলুল্লাহ আসার সময় একজন ভিক্ষুক আসলো আমার ছেলে আব্দুর রহমান হাতে রুটি ছিল সে চাইলে আমি রুটিটা তার কাছ থেকে দিয়ে আজকে কে অসুস্থ ব্যক্তিকে কে দেখেছে ইয়া রাসূলুল্লাহ অমুক সাহেব অসুস্থ ছিল আসার সময় তাকে দেখে আসলাম
জি
আজকে কে একটা জানাজা নামাজ আদায় করেছে ইয়া রাসূলুল্লাহর সময়
ফজর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
তো আমার মনে হয় দিনের শুরুতে যার এতগুলো নেক আমল দিনের শুরু যার এতগুলো নেক আমল তার কোনো পুরো দিন তো এখন বাকি রয়ে গিয়েছে মাত্র সকালবেলা দিনের শুরু যার এতগুলো আমল তার সাথে আমার জন্য বলেছে আমার বিশ্বাস করেছেন যে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রত্যেক ব্যক্তি যে জান্নাত দিয়ে যাবে ওই দরজা তাকে ডাকবে আবার যে এই দরজায় প্রবেশ করো কিন্তু সিদ্দিক আকবর এমন একজন জাত এমন একটা সত্তা
সবাই
যার জন্য জান্নাতের আটটি দরজা খান সিদ্দিক এই দরজা দিয়ে প্রবেশ
করে নিজেকে ধন্য মনে করবে আমরা জান্নাতের তামান্না করি জান্নাত সিদ্দিক আকবরের তামান্না করবে
এরকম একটা ঘটনা যে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ওহি নাযিল করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কান্না করছেন ইয়া রাসূলুল্লাহ মানে আমার রব তাআলার আমার উপর রাজি আছে কিনা তো এটা ঘটনা সারকে বয়ন করছি আমার রব তাআলা আমার নবীর গুলামির কারণে আমার নবীর বাস আমার নবীর গুলামির কারণে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে জিবরিল আমিনের মাধ্যমে সালাম পাঠিয়েছেন এমন এক সত্তা সিদ্দিক আকবর যার কাছে রব তাআলা সালাম প্রেরণ করেছেন যে জিবরিল আমিনের মাধ্যমে সালাম প্রেরণ করে ইরশাদ করছেন আমার রব তাআলা হে মাহবুব সিদ্দিককে জিজ্ঞেস করুন সিদ্দিককে আল্লাহ পাকের উপর আমার উপর রাজি আছে কিনা সিদ্দিক আল্লাহ পাকের উপর রাজি আছে কিনা এটা কত বড় মকাম রব তাআলা যার সন্তুষ্টি কামনা করছে যাকে খুশি করা রব তাআলা খুশি হচ্ছে তো এটা যখন আমার নবী পাকের নবুয়তের রিসালাতের মুবারক মিঠা জবানে আকদাস যখন ইরশাদ করলেন, সিদ্দিক আকবর তো চিৎকার করে কান্না শুরু করলেন, ইয়া রাসূল আল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহ রাসূলের উপর রাজি আছি, ইয়া রাসূল আল্লাহ এটা কত বড় মকাম আমার, ইয়া রাসূল আল্লাহ আপনার রসুল মিলেছে, অনেক কাফেররা আমার সিদ্দিককে ধরেছে এভাবে, তুমি তোর নবীকে বেশি মহব্বত করো, এটা বলো তুমি তোমার সৃষ্টিকর্তা রবকে বেশি মহব্বত করো নাকি নবীকে নবীকে বেশি মহব্বত করো, প্রশ্ন কত ক্রিটিক্যাল ছিল, উত্তর প্রদানকারী কেমন কেমন বা আদব উত্তর প্রদানকারী, তো যখন এরকম একটা ক্রিটিক্যাল বিষয়ে প্রশ্ন করেছেন, আসলে প্রশ্নটা ছিল অনেক ক্রিটিক্যাল, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তো এত সুন্দর আদবে ইশকে রসুলওয়ালা এমন উত্তর দিলেন যে রব তাআলাকে সবাই মহব্বত করে থাকে, এটা হক, আমার রব তাআলা আমাকে সবগুলো দিয়েছে, আমার রব তাআলাকে সবাই মহব্বত করে, আমি মহব্বত করি কিন্তু আমার রবকে আমি চিনেছি আমার নবীর মাধ্যমে, ওয়াহি রব হে জিসনে তুজুকো হামাতন করম বানায়া হামে বি কে মাঙ্গনে কো তেরা আসেতা বাতায়া, তুজে হাম দে হে খুদায়, যেখানে আমার আলা হজরত আমার সিদ্দিক আকবর এ সুন্নতকে পালন করেছেন, মানে রব তাআলার হাম বয়ান করেছেন সাথে সাথে নবীর প্রশংসা করছেন, ওহি রব হে জিসনে তুজুকো হামাতন করম বানায়া হামে বি কে মাঙ্গনে কো তেরা আসেতা বাতায়া,
আসলে সিদ্দিক ভাই ইন্নাল্লাহ মাআনা আমাদের সাথে নবী এটা বলেন নাই যে ইন্নাল্লাহ মাই নবী আল্লাহ আমার সাথে এটা বলে না, আমার সাথে এটা বলে নাই, আমাদের সাথে
আমাদের দুইজনের
সাথে, এজন্য সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর কে ভালোবাসবে তার সাথে তার জন্য সিদ্দিকও আছে রাসূলও আছেন আল্লাহ,
হ্যাঁ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এটা হচ্ছে মূল কথা,
এজন্য আমাদের উচিত যেটা কিতাবের মধ্যে এসেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা, এবং সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 22 জামাদিউস সানি ওনার ওরসে পাক, আল্লাহ করিম আমাদের সবাইকে ওনার ওরসে পাক উদযাপন করার, ফাতিয়া খানি করার, ওনার জিকির করার, আলোচনা করার সেই তৌফিক দান করুক, সেই সৌভাগ্য আমাদেরকে নসিব করুক। আজকে এতটুকুই ইনশাআল্লাহুল করিম, পরবর্তী অনুষ্ঠানে সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও বিস্তারিত আলোচনা বলার চেষ্টা করা হবে, আপনাদের সুস্থতা কামনা করে আমরা এখানে শেষ করছি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মহাদির জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মহাদির জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মহাদির জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা, মহাদির জান প্রাণ হতে প্রিয় সাহাবা।